রে পাতিয়া কান এলো এলো ভগবান, শোন রে পাতিয়া কান এলো এলো ভগবান, যে রাম যে কৃষ্ণ সেই তোমাদের রাম কৃষ্ণ, শোন রে ওরে ভবের মানুষ, শোন রে পাতিয়া কান এক শরীরে কৃষ্ণ রাম এলো ভগবান, শোন রে ওরে ভবের মানুষ, শোন রে পাতিয়া কান এক শরীরে কৃষ্ণ রাম এলো ভগবান, তার চরণে লুটাও সবে পাবে মুক্তি ধন, এক শরীরে কৃষ্ণ রাম এলো ভগবান, শোন রে পাতিয়া কান এলো এলো ভগবান, শোন রে পাতিয়া কান এলো এলো ভগবান, যে রাম যে কৃষ্ণ সেই তোমাদের রাম কৃষ্ণ, নবযুগের মহাসাধক নবযুগের তাতা, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বফলদাতা, নবযুগের মহাসাধক নবযুগের তাতা, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বফলদাতা, তার চরণে লুটাও সবে পাবে মুক্তি ধন, এক শরীরে কৃষ্ণ রাম এলো ভগবান, শোন রে পাতিয়া কান এলো এলো ভগবান, শোন রে পাতিয়া কান এলো এলো ভগবান, যে রাম যে কৃষ্ণ সেই তোমাদের রাম কৃষ্ণ,
১৮৮৬ খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর নরলীলা সংবরণ করেন। এরপর নরেন্দ্র প্রভৃতি ত্যাগী ভক্তগণ বিধিবত সন্ন্যাস গ্রহণের ইচ্ছা মনে মনে পোষণ করেন। শ্রী শ্রী ঠাকুর নিজ হস্তে এদের গৈরিক বস্ত্র দিয়ে গিয়েছিলেন। ১৮৮৬ সালে নরেন্দ্রনাথ সহ আরও কয়েকজন যুবক আঁটপুরে বেড়াতে যান। ডিসেম্বর মাস, শীতকাল। একদিন সন্ধ্যেবেলা এনারা ধুনি জেলে বসে আছেন, এমন সময় শ্রী নরেন্দ্রনাথ তার জ্বালামুখী ভাষায় যীশুখ্রিস্ট সম্বন্ধে এবং ত্যাগ ও প্রেম সম্বন্ধে এক অতি সুন্দর মনোজ্ঞ ভাষণ দেন। এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে তখন সকলে স্থির করেন যে এরা সকলেই সন্ন্যাস গ্রহণ করে দেশের ও দশের সেবায় জীবনপাত করবেন। তদনুসারে কিছুদিন পরে এরা সন্ন্যাস নেন এবং শ্রী নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে অভিহিত হন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের ভাব প্রচারের জন্য, জনসাধারণের সেবা ও তাদের চিরন্তন শান্তির জন্য শ্রীরামকৃষ্ণদেবের নামে বড়ানগর মঠ স্থাপন করেন। এই মঠ ছিল শাস্ত্রপাঠ, বিচার, পূজা, ধ্যান, তপস্যা, ত্যাগ ও বৈরাগ্যের অপূর্ব সাধনা নিদর্শন। তখন মঠের অর্থাভাব ছিল প্রচুর, কোনোদিন দুটো অন্ন জুড়ত, কোনোদিন তাও নয়। গাছ থেকে তেলাকুচো পাতা তুলে সিদ্ধ করে উদরপূর্তি করতে হতো, এমন দিনও গোনাই যায় না। কোনোদিন আবার কখনো অন্ন জোটেই নি, সারাদিন ভজন করে কাটিয়ে দিতেন। এইভাবে প্রায় ৬ বছর কেটে গেল। এরপর স্বামীজির মনে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো। এই দুর্দম ইচ্ছাকে চেপে রাখতে না পেরে স্বামী বিবেকানন্দ বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। তার এমন ইতিহাসের আড়ালে আরও একটি দৈব নির্দেশ অবশ্যই ছিল, ভারতবর্ষকে নবভাবে উদ্বুদ্ধ করতে ও ভারতকে ধর্মভিত্তিক সর্বনির্ভরতায় প্রতিষ্ঠিত করা ও স্বামী বিবেকানন্দের জীবনে ব্রত। ভারত কল্যাণী তার জীবনে ধ্যান ও জ্ঞান। তার এই ভারত ভ্রমণের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার বিষয় ছিল। রাজকীয় সম্মান থেকে আরম্ভ করে অনাহারে প্রাণ সংশয় পর্যন্ত সমস্ত অবস্থার মধ্যে দিয়েই তাকে কাটাতে হয়। তাতে তার মানসিক শান্তি বিঘ্নিত হয়নি। একদিন অযোধ্যার রাস্তায় চলতে চলতে অবসন্ন হয়ে স্বামীজি তামাক খাওয়ার ইচ্ছে হয়। তখন তিনি দেখতে পান রাস্তার ধারে এক ভাঙি তামাক খাচ্ছেন। তিনি উদ্গ্রীব হয়ে তামাক খাওয়ার জন্য এগিয়ে যান ও কলকেটি চান। তাতে ভাঙি অপরাধীর মতো ত্রস্ত হয়ে বলে ওঠে,
মহারাজ, আমি ভাঙি আছি, দোয়া আপনার, আমাকে অপরাধী করবেন না।
এমনি স্বামীজির পূর্ব সংস্কার জেগে উঠল। উনি তামাক না খেয়ে পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে তার মনে হলো, আমি সন্ন্যাসী হয়েও জাতপাতের বিচার করছি, ছি ছি। এই বলে তিনি আবার সে ম্যাথরের কাছে গেলেন এবং তার হাত থেকে শ্রদ্ধা সহকারে কলকি নিয়ে পরম তৃপ্তি সহকারে তামাক খেলেন। ছোটবেলায় বিলে হুঁকোতে মুখ লাগিয়ে পরীক্ষা করেছিলেন যে জাত যায় কী করে, আজ তার প্রত্যক্ষ পরীক্ষা। আর এই পরীক্ষায় স্বামীজি সম্পূর্ণ উত্তীর্ণ হলেন।
পরিব্রাজক রূপে ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দ যেমন বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই রকম বিভিন্ন উপদেশাচ্ছলে শিক্ষা দেওয়ারও সুযোগ তাঁর কাছে এসেছিল। একবার তিনি আলোয়ারের রাজদরবারে আসেন। ধর্মপ্রসঙ্গে রাজা তাঁর সঙ্গে কথা বলতে বলতে বলেন যে মূর্তি পূজায় তার বিশ্বাস নেই, পরন্তু ইহা ঘোর কুসংস্কার মাত্র। তাচ্ছিল্য ভরা রাজার এই কথায় স্বামীজি তাঁকে বারবার বোঝাতে চেষ্টা করেন যে মূর্তি পূজা মোটেই দোষনীয় নয়, কারণ প্রবর্তক সাধকের মনে ইহা ধ্যানযোগ্য। বহু বোঝানোর পরও যখন রাজা কিছুতেই বুঝতে চান না, তখন স্বামীজি এক নব পদ্ধতি উদ্ঘাটন করলেন। দেওয়ালে রাজার এক ছবি টাঙানো ছিল। রাজার ছবিটি নামাবার জন্য স্বামীজি দেওয়ানজিকে অনুরোধ করেন। স্বামীজির দ্বারা অনুরুদ্ধ হয়ে দেওয়ানজি রাজার ছবিটি দেওয়াল থেকে নামিয়ে আনেন। তারপর স্বামীজি দেওয়ানজিকে ওই ছবির উপর থুতু ফেলতে বলেন। দেওয়ানজি চমকে উঠলেন, বলেন, রাজা ধীরাজ বলে কথা, তাঁর ছবির উপর থুতু ফেলা? আঁতকে উঠলেন দেওয়ানজি। এরপর স্বামীজি পরপর প্রায় সকলকে ছবির উপর থুতু ফেলতে বললেন। সভা নিস্তব্ধ। এমন সময় স্বামীজি নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন,
মহারাজ, এ ছবি তো আপনার, কিন্তু এই ছবিতে কাঠ, কাঁচ, কাগজ ও কালি ছাড়া আর তো কিছুই নেই। তবে কেউ তো এই ছবিতে থুতু ফেলতে পারছে না। তার একমাত্র কারণ হচ্ছে এই ছবি দেখলে মহারাজকেই মনে পড়ছে, আর মহারাজ সকলের শ্রদ্ধাস্পদ, তাই কেউ এতে থুতু ফেলতে রাজি নয়। সেই রকম মূর্তিতেও দেবদেবীর ভাব আরোপ করা হয়, ওখানে কাঠ, খড়, মাটি বা রঙের চিন্তা থাকে না।
মূর্তি পূজার এমন প্রাঞ্জল ব্যাখ্যা শুনে রাজা তো অবাক। সেদিন থেকে রাজা স্বামীজির পরম ভক্ত হয়ে গেলেন এবং স্বামীজির শিকাগো যাত্রার জন্য যথেষ্ট অর্থ সাহায্য করেছিলেন। গুরু গীতায় আছে,
গুরৌ মনুষ্য বুদ্ধিস্তু মন্ত্রেই চ অক্ষর ভাবনম প্রতিমাসু শিলাজ্ঞানং কুর্বাণো নরকং ব্রজেত।
গুরুতে মানুষ বুদ্ধি, মন্ত্রে অক্ষর ভাবনা, প্রতিমাতে মাটি জ্ঞান যে করে তা নরক ভোগ হয়, অর্থাৎ মুক্তি হয় না। ঘুরতে ঘুরতে স্বামীজি এসে গেছেন ক্ষেত্রীতে। ক্ষেত্রী রাজা স্বামীজির ত্যাগ, জ্ঞান ও পাণ্ডিত্যের প্রতি বিশেষ আকৃষ্ট হলেন। স্বামীজির সঙ্গ লাভের জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠল। এখানেও স্বামীজি রাজা দেওয়ানজির বিশেষ অনুরোধে বেশ কিছুদিন থেকেও গেলেন। এই সময় রাজা একজন সঙ্গীতের আসরে ব্যবস্থা করেন আর এই আসরে স্বামীজিকে অনুরোধ করেন তিনি যেন শ্রোতা হিসেবে উপস্থিত থাকেন। যথাসময় স্বামীজি উপস্থিত হলেন। সঙ্গীতের আসর আরম্ভ হল। এক বাইজি সঙ্গীত গাইবার উদ্দেশ্যে আসরে উপস্থিত হয়ে গান আরম্ভ করলে স্বামীজি সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন। তাকে এইভাবে আসর ত্যাগ করতে দেখে রাজা বিশেষ অনুরোধ করেন যে আসরটি আজকে অতি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর, মার্গ সঙ্গীতের পর্যায়ে পড়ে, অতএব স্বামীজি যেন এই আসর ত্যাগ না করেন। রাজার বিশেষ অনুরোধে স্বামীজি বসলেন, কিন্তু মন কিছুতে বামাকণ্ঠ শোনার জন্য সায় দিল না, কারণ সন্ন্যাসীর পক্ষে বামাকণ্ঠ শ্রবণ নিয়ম বিরুদ্ধ কাজ। এদিকে বাইজিও স্বামীজির মনোভাবের কথা বুঝতে পেরে নিজেকে অতি দীনহীনা ভেবে সম্পূর্ণ মন প্রাণ ঢেলে গান ধরলেন।
প্রভু
গানের ভাষা ও সুরের ঝংকারে এক অপূর্ব স্বর্গীয় ভাবের সৃষ্টি হল। সকলে সেইভাবে তন্ময় হয়ে গেলেন। স্বামীজিও ভক্তা প্রতিচিত্তে ভাবতে লাগলেন,
তাই তো শাস্ত্রে আছে সর্বং খল্লিদং ব্রহ্ম, সকলের মধ্যে সেই শুদ্ধ চৈতন্য রয়েছে,
সবই তো সে আদ্যা শক্তির প্রকাশ, তবে কেন আমি দ্বন্দ্বের পারে গিয়ে সন্ন্যাসী হয়ে ভেদ করছিলাম?
কোথায় উবে গেল সেই ভেদভাব? স্বামীজি উঠে দাঁড়ালেন, বলে উঠলেন,
মা, আমি অপরাধ করেছি, আপনাকে অবহেলা করে উঠে যাচ্ছিলাম, আপনার গানে আমার চৈতন্য হল।
এরপর মহাত্রিবেণী সঙ্গম, কন্যাকুমারী, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগরের সঙ্গমস্থল ও ভারতের পাদবিন্দু, মহাতীর্থস্থান, স্বামীজির মন ভারতের দুঃখ দুর্দশায় চিন্তায় ভারাক্রান্ত, ভারতের দারিদ্রতা মুহূর্তে মুহূর্তে স্বামীজির মনকে চিন্তায় আচ্ছন্ন করছে। স্বামীজি দেখলেন সমুদ্রের মাঝে কিছু দূরে এক শিলাখণ্ড, এই শিলাখণ্ডকে সমুদ্রের তরঙ্গ যেন বার বার ধুয়ে দিচ্ছে। স্বামীজির চোখে এ যেন ধ্যানের উৎকৃষ্ট স্থান। জীবনকে বিপন্ন করে মুহূর্তে নেমে পড়লেন সমুদ্রে। কপর্দকহীন সন্ন্যাসকে কে পার করবে? সাঁতার দিয়ে পৌঁছলেন শিলাখণ্ডে, হলেন ধ্যানমগ্ন। তিন দিন কেটে গেল ধ্যানে। স্বামীজি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখলেন দিব্য দৃষ্টিতে। বর্তমান সমস্যার সমাধান খুঁজে পেলেন মুহূর্তে। বুঝলেন প্রকৃত শিক্ষার অভাবই বর্তমান ভারতের দুর্দশার একমাত্র কারণ। অর্থ না হলে প্রকৃত শিক্ষা বিস্তার করা সম্ভব নয় জেনে তিনি পাশ্চাত্য দেশ থেকে অর্থ সংগ্রহ করবার পরিকল্পনা করে ফেললেন। তার চোখে সেদিন অত্যুজ্জ্বল ভবিষ্যৎ ভারত ও দৃশ্যমান হয়েছিল। আনন্দে তার মন ভরে গেল, তার ধ্যান সার্থক হল। সার্থক হল ভারত মাতার পদতলে বসে ভারতবর্ষের যথার্থ রূপ দর্শন।
স্থিমিত লোচন যোগী কে তুমি বসি শিলাপরে তোমার ধ্যানের ছটায় স্নিগ্ধ বদন যেন শরতের চাঁদের ধরা পড়ে ধ্যান স্তিমিত লোচন কে তুমি বসি শিলাপরে লাগি তুমি সংসার ত্যাগি মগন হয়েছ ধ্যানে ও গো মহাযোগী। কার লাগি তুমি সংসার মগন হয়েছ ধ্যানে ও গো মহাযোগী। জীবের কুলেনে তনু মন সপি এ কঠোর সাধনা মানবের তয়। ফেনস্তিমিত লোচন যোগী কে তুমি বসি শিলা মোহাহি ললে যখন অশান্ত সাগর তার মাঝে ধ্যানী ওগো যোগীব মোহাহি ললে যখন অশান্ত সাগর তার মাঝে ধ্যানি ওগো যোগীব সমরস পানে হলে হে মগো যেন যোগীরাজ কৈলাস পরে ধ্যানস্তিমিত লোচন যোগী কে তুমি বসি শিলা পরে।
এরপর স্বামীজির ঐতিহাসিক বিদেশ যাত্রা। 1893 খ্রিস্টাব্দের 31 মে স্বামীজি চললেন শ্রীরামকৃষ্ণের নববার্তাবাহক হয়ে বিজ্ঞান ও কর্মযজ্ঞের ভূমি আমেরিকায়। সেখানে শিকাগো শহরে বসেছিল এক বিশ্বমেলা, তার সঙ্গে আয়োজিত হয়েছিল বিশ্বের সেরা সেরা ধর্ম নিয়ে ধর্ম মহাসভা। পরিব্রাজক স্বামীজিকে দেখে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারত বুঝেছিলেন যে এই পণ্ডিত জ্ঞানী ত্যাগী সাধুটিকে ধর্ম মহাসভায় পাঠালে নিশ্চিন্তভাবে বাজিমাত করতে পারবেন। বহু ভক্ত তাদের মনের কথা খুলে স্বামীজিকে জানালেন, কিন্তু দৈব নির্দেশে পরিচালিত স্বামীজি কেবল দৈবের উপর ছেড়ে সমস্ত প্রচেষ্টা এড়িয়ে গেলেন। অবশেষে একদিন দেখলেন শ্রী শ্রী ঠাকুর হাতছানি দিয়ে তাকে ডাকতে ডাকতে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আমেরিকার পারে। স্বামীজি কিন্তু মন এখনও স্থির হয়নি, তিনি এ বিষয়ে শ্রী শ্রী মাকে একখানি পত্র লিখলেন। উত্তর এলো,
হ্যাঁ বাবা, তুমি যাবে বই কি? তোমার জন্যেই তো সেখানে এত ব্যবস্থা।
বিধির নির্দেশ খণ্ড করবে কে? স্বামীজি বিদেশ যাত্রা করলেন 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর। আজ এই দিনটিকে জানে না এমন শিক্ষিতবতা পৃথিবীতে নেই। এই ঐতিহাসিক দিনটিতে ভারতের গৌরব সূর্য যে পূর্ণভাবে উদিত হলেন বিশ্বের আকাশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল শ্রীরামকৃষ্ণের বাণী। স্বামীজি মঞ্চ থেকে বললেন,
হে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তরদানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি। ইহাতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। এবং কি বলিব, পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং যাহা আমি অতি বাল্যকাল হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহার একটি শ্লোকের অংশ আজ আপনাদের নিকট উদ্ধৃত করিয়া বলিতেছি। রুচি নাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথ জুষাং ঋণামেক গম্যস্তমসি পয়সামর্ণবৈব। অর্থাৎ, হে প্রভো, বিভিন্ন পথে গিয়াও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেই রূপ একমাত্র গম্যস্থান। এই সর্বশ্রেষ্ঠ মহাধর্ম সম্মেলন গীতা প্রচারিত সেই অদ্ভুত সত্যেরই পোষকতা করিতেছে, যাহা বলিতেছে, ইয়ে ইয়থা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ যে যেরূপ মত আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার নির্দিষ্ট পথেই চলিয়া থাকে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও উহাদের ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। জগতে ইহারা মহা উপদ্রব উৎপাদন করিয়াছে, কতবার ইহাকে নরশনিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে সময়ে সময়ে হতাশায় নিমগ্ন করিয়াছে। এই সকল ভীষণ পিশাচ যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ যে অবস্থায় রহিয়াছে তদপেক্ষা কতদূর উন্নত হইতে পারিত। কিন্তু আজ ইহার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে এবং আমি সর্বতোভাবে আশা করি যে এই ধর্ম সমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টার ধ্বনি নিনাদিত হইল, উহা সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্ববিধ নির্যাতন পরম্পরার এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করিবে।
একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন,
দেখ নরেন, আজকাল আমার এমন অবস্থা হয়েছে যে সব কিছুতেই সেই শুদ্ধ চৈতন্যকে ছাড়া কিছুই দেখি না।
এই ঘটি বাটি কোষাকুষি এ সবই কি চৈতন্য?
হ্যাঁ রে, সবই চৈতন্য।
সবই চৈতন্য শুনে নরেন্দ্রনাথ সেদিন হেসে উঠেছিলেন। পরে সাধনার দ্বারা তিনি সেই অবস্থা লাভও করেছিলেন, যার প্রতিধ্বনি শোনা গেল শিকাগোর মঞ্চ থেকে। তিনি শুধু পাঁচটি শব্দ উচ্চারণ করেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই পাঁচটি শব্দ যেন সেদিন বিশ্বের পঞ্চভূতকে আলোড়িত করেছিল, যে পঞ্চভূত দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। স্বামীজি তার সাধনার উপলব্ধি নিয়ে সেদিন সেই পঞ্চভূতকে নাড়িয়ে দিলেন, সারা বিশ্বে সেই কম্পন সকলে অনুভব করলেন, ক্ষণিকের জন্য সকলে চমকে দাঁড়ালেন। কে এই সৌম্য যুবক যার কথায় আজ সারা বিশ্ব কেঁপে উঠল? তিনি আমাদের স্বামী বিবেকানন্দ, ভারতীয় আদর্শে প্রতিমূর্তি। এইভাবে তিন বছর বিজয় বার্তা ঘোষণা করে স্বামীজি ফিরলেন ভারতবর্ষে। শ্রীরামকৃষ্ণের ভাবকে এক নির্দিষ্ট প্রণালীতে পরিচালনা করা ও তার একটা বাস্তব রূপ দেওয়া স্বামীজির প্রধান কর্তব্য হয়ে দাঁড়াল। বেলুড় মঠে একখণ্ড জমি কিনে শ্রী শ্রী ঠাকুরের বসবার একটা স্থান হল। শ্রী শ্রী মা এই স্থানটিকে পবিত্র করলেন। শ্রী শ্রী মা একসময় বলেছিলেন,
দক্ষিণেশ্বর থেকে দেখতুম এখানে কলা গাছের বাগান, ওর মধ্যে মাঝে মাঝে তাঁকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে দেখতুম।
একবার কলকাতায় প্লেগ রোগ হয়, সেবা কার্য চালানো অত্যন্ত আবশ্যকীয় হয়ে ওঠে, কিন্তু তখন প্রচণ্ড অর্থাভাব। তাই স্বামীজি ঠিক করলেন মঠের জমি বিক্রি করে সেবা কার্য চালানো হবে। মা তখন ঘুষুরি গ্রামে বেলুড়ের কাছেই। স্বামীজি শ্রী শ্রী মায়ের অনুমতি নিতে গেলেন। শ্রী শ্রী মা বললেন,
ওটি হবে নি বাবা, শ্রী শ্রী ঠাকুরের মঠ বিক্রি করা চলবে না। ভবিষ্যতে এই মঠ থেকে ঠাকুরের কত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তা ঠাকুরের ইচ্ছে হলেই সেবা কার্যের জন্য অর্থ এসে যাবে।
হলো তাই, যথাসময় অর্থাগম হলো এবং সেবা কার্য সুসম্পন্ন হল।
স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা থেকে প্রচার কার্য শেষ করে ভারতবর্ষে ফিরলেন।
পূর্বকল্পিত
কর্মসূচি অনুসারে ভারতবর্ষের নানা স্থানে
শ্রীরামকৃষ্ণদেবের নামে
কেন্দ্র স্থাপন করেন।
তার পরম ভক্ত
ও
শিষ্যা
নিবেদিতার সাহায্যে
শ্রী শিক্ষার ব্যবস্থা জোরদার করেন। এভাবে কিছুদিন কর্মক্ষেত্রকে সবল করে এবার নিজেকে গুটিয়ে নিতে লাগলেন। একটি স্থায়ী প্রধান কেন্দ্র স্থাপন করার ইচ্ছে প্রবল হওয়ায় ভারতের বিভিন্ন মন্দির থেকে স্থাপত্য নিয়ে বেলুড়ে সর্বধর্ম সমন্বয় বিশিষ্ট একটি বড় মন্দির তৈরি করার কর্মসূচি নেন। এ বিষয়ে তিনি তার আদরের গুরু ভাই ভারত বিখ্যাত ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দজিকে সঙ্গে নেন, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করেন। স্বামীজির মন ধীরে ধীরে অসীমের দিকে ছুটতে লাগল। তিনি নিজেকে শত কাজের মধ্যে ধরে রাখতে চেষ্টা করেন, কিন্তু ধ্যান ও প্রবণ মন যেন জাগতিক বন্ধন ছেদন করে অসীমের দিকে ছুটে চলেছে। তার জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা স্ত্রী শিক্ষা। তিনি হাড়ে হাড়ে বুঝেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না ভারতের মেয়েরা শিক্ষিত না হচ্ছে, ততক্ষণ দেশের শিক্ষার মান উন্নত করা কখনো সম্ভব হবে না। এই কল্পনার প্রধান কর্ণধার হলেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতাকে তিনি আগেই শ্রীশ্রীমায়ের চরণে এনেছিলেন। আজ স্বামীজি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে তাতে শক্তি সঞ্চার করলেন দেশের মাতৃজাতির উন্নতি কল্পে। সিস্টার নিবেদিতাও শক্তিময়ী হয়ে স্বামীজির সেবাধর্মে নিজেকে সমর্পণ করে নিবেদিতা নাম সার্থক করলেন। স্বামীজি গৌরবের পতাকা হাতে বিদেশ থেকে ফিরলে দেশে তাকে অসীম উদ্দীপনার সঙ্গে অভ্যর্থনা জানানো হয়। মাদ্রাস থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত যেখানে স্বামীজি যান সেখানে তার অতি উচ্চ অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। শিয়ালদহ স্টেশনে স্বামীজি পৌঁছলে বাংলার যুবকগণ গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজের গাড়ি টেনে নিজেদের ধন্য করেন। স্বামীজির কানে তখন শ্রী শ্রী ঠাকুরের দিব্য বাণী বারবার যেন আঘাত হানছিল। জীবের সেবা, শিবজ্ঞানে জীব সেবা, দয়া নয়। তাই স্বামীজি দুস্থ রোগীদের সেবায় লেগে গেলেন। সঙ্গে গুরু ভাইরা স্বামীজি গুরু ভাইদের বললেন,
দেখ জীবে জীবে তাঁর অধিষ্ঠান। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে তিনি সমস্ত জীবে নানাভাবে রয়েছেন, এছাড়া ঈশ্বর ফিশ্বর বলতে আর কিছুই নেই।
স্বামীজির কথায় সকলে হৃদয়ে গলে গেল। তারাও দরিদ্র নারায়ণ, মূর্খ নারায়ণ, চণ্ডাল নারায়ণ সবাইকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে সেবায় নিজেদের জীবন সমর্পণ করলেন।
ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
জীবনের শেষ মুহূর্ত যতই এগিয়ে আসতে লাগল স্বামীজির মন ততই ভূমার দিকে ছুটতে লাগল, কিন্তু এখনো মায়ের কাজ সম্পূর্ণ হয়নি। ভাবি যে এখনো শ্রী শ্রী ঠাকুরের হাতের মুঠোয়। তার কেবল মনে হতে লাগল শ্রী ঠাকুরের সে অঙ্গীকারে কথা,
নরেন তুই কাঁধে করে যেখানে আমাকে নিয়ে যাবি আমি আমি সেইখানেই থাকব রে।
তাই স্বামীজি বেলুড় মঠে শ্রী প্রভুকে প্রতিষ্ঠিত করতে সংকল্প করলেন। ভূমি তো আগেই কেনা হয়েছে, এখন পূজা করে এ প্রতিষ্ঠা করা। 1898 সালে 9ই ডিসেম্বর বেলুড় মঠে ভূমিতে পূজা করে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। মনে মনে বললেন,
ঠাকুর তুমি সারা বিশ্বের কল্যাণে এই জায়গায় থেকো।
স্বামীজির স্বদেশ প্রেম ছিল শিক্ষার বিষয়। তিনি ভারতের সমস্ত অধিবাসীকে কেবল ভারত এই শব্দে একত্র করতে চেয়েছিলেন। তিনি বললেন,
ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
স্বামীজি তার সাঁওতাল ভাইদের একদিন প্রেমভরে খাওয়াবেন ঠিক করলেন। সাঁওতালদের এই প্রস্তাব দিলে তারা রাজি হলেন না, কারণ অন্য জাতির হাতে নুন খেলে নাকি ওদের জাত যাবে। স্বামীজি অতি বিনীতভাবে বললেন,
তোরা নুন কেন খাবি? আমি নুন ছাড়া রান্না করে দেব, আর তোরা বাড়ি থেকে নুন এনে লুচি তরকারি খাবি।
সেই মতো স্বামীজি একদিন নুন ছাড়া রান্না করে তাদের পরিতৃপ্তি সহকারে খাওয়ালেন। তারাও অতি তৃপ্ত হলেন এবং পঞ্চমুখে স্বামীজির গুণগান গাইতে গাইতে বিদায় নিলেন। যতই শেষের দিন সন্নিকট হতে লাগল, স্বামীজি যেন প্রকৃতির সঙ্গে বিরাটের সঙ্গে মিশে যেতে লাগলেন। গাছপালা পশু পাখি তার এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সারস হরিণ ছাগল হাঁস কুকুর ইত্যাদি এখন তার পথের পথিক। তার সঙ্গে কত আনন্দে তার দিন কাটছে, কিন্তু তাতেও তার মনকে বাধা গেল না। এখন যে তার মন দক্ষিণেশ্বর দিকে হু হু করে ছুটে চলেছে, বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ আজ যেন ঠাকুরের নরেন হতে চান। বেলুন মঠে ঘরে জানলা দিয়ে উদাস মনে তাকিয়ে থাকেন সেই পুরনো স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরের দিকে। মনে পড়ে সেই চড়ুভাতির কথা, মনে পড়ে শ্রী ঠাকুরের কথা, মনে পড়ে শ্রী ঠাকুরের সেই প্রেমের ব্যবহারের কথা। আজ স্বামী বিবেকানন্দ যেন নরেন্দ্রের মধ্যে হারিয়ে গেছেন, এখন যেন বিশ্বের সমস্ত সৌন্দর্য দক্ষিণেশ্বরে স্তূপীকৃত হয়ে রয়েছে, সমস্ত মধুর শব্দ লনেরের মধ্যে পর্যবেসিত হয়ে গেছে। স্থির হয়ে থাকতে পারছেন না স্বামীজি, বেলুরের ঘরে জানলা রেলিং ধরে উদাস দৃষ্টিতে কেবল দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে থাকেন। গঙ্গার উপরে মাঝিরা নৌকা হাঁকিয়ে চলে যায়। স্বামীজি তাকিয়ে দেখেন ভাটিয়ালি সুরে মাঝিরা গান করে চলে যাচ্ছে।
রাম কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে। আয়রে ছুটে ভবের মুহূর্তে, আয়রে ছুটে ভবের মুহূর্তে মজা লেগেছে। কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে, রাম কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে। ভবন দীর অকুল তীরে ডঙ্কা মেরে যাবি জোহরে, ভবন দীর অকুল তীরে ডঙ্কা মেরে যাবি জোহরে। সারদা সারদা বলে, সারদা সারদা বলে মনের আনন্দে, কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে, রাম কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে। Thank you. থাকবে না আর দুঃখ রে তোর কেটে যাবে ঘুমের দীর্ঘ আনন্দেতে কবি দীর্ঘ মনটি মোহ যেছে যদি মনটি মোহ যেছে রাম কৃষ্ণ হলেন ভবের কাহান ডাহারি বিনা মূল্যে পাপী দাপি দেহে পার কহি ঘুমানন্দে ডুবে রে যে ঘুমানন্দে ডুবে রে যে চরণ ধরেছে কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে রাম কৃষ্ণ নামে তরণিয়ার হাতে লেগে গেছে ও
স্বামীজি ভাবে বিভোর ঝরে ঝরে ধারে চোখ থেকে জল ঝরে পড়তে থাকে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে স্বামীজি ধীরে ধীরে এসে ধ্যানে বসে পড়েন
স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে গিরিশ ঘোষ বলেছেন হারে নরেনের কথা কি বলবো মহামায়া দুটো দড়ি এনেছেন সংসারে বাঁধবেন বলে একটা নরেন্দ্রকে মহামায়ার সংসারে আর নাগ মহাশয়ের জন্য নরেন্দ্রনাথ এত বড় এত বিরাট যে তাকে মহামায়া বাঁধতে পারলেন না দড়ি একেবারে ছোট হয়ে গেল আর ভক্ত নাগ মহাশয় এত দিনহীন যে দড়ির গাঁট পেরিয়ে গেলেন মহামায়া ব্যর্থ হলেন এই জনকে সংসারে বাঁধতে পারলেন না
দুই দড়িতে বাঁধে গেল মহামায়া রে আর জ্ঞানী শ্রেষ্ঠ নরেন যাওয়ার ভক্ত রাগে রে জ্ঞানী শ্রেষ্ঠ নরেন আর ভক্ত রাগে রে দুই দড়িতে বাঁধে গেল মহামায়া রে জ্ঞানী শ্রেষ্ঠ নরেন যাওয়ার ভক্ত রাগ রে ও জ্ঞানী শ্রেষ্ঠ নরেন যাওয়ার ভক্ত রাগ রে দড়ি হল বড় ছোট কোলাই গাজে দড়ি হল বড় ছোট কোলাই গাজে নরেন হল বিশ্বব্যাপী সীমাদাই কুমার নরেন হল বিশ্বব্যাপী সীমাদাই কুমার গিরগিরে যে পেরিয়ে গেল নাগ মহাশয় ব্যর্থ খোঁজে মহামায়া অবাক ছেড়ে রয় ব্যর্থ খোঁজে মহামায়া অবাক ছেড়ে রয় ও দুই দড়িতে বাঁধে গেল মহামায়া রে জ্ঞানী শ্রেষ্ঠ নরেন যাওয়ার ভক্ত রাগ রে ও দুই দড়িতে
জীবন নাট্যের শেষাঙ্কের শেষ দৃশ্য বেলুড় মঠ। ভবিষ্যৎ মঠের সমস্ত পরিকল্পনা তৈরি করে দিলেন, কার্য সমিতির সভাপতি, সম্পাদক ইত্যাদি সবই তার নির্দেশে হয়ে গেল। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের উপদেশ মতো সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে সম্পন্ন করে মহাযোগী মহাযোগে লীন হওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। বেদ বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাও তার নির্দেশে সব ঠিক করা হল। আস্তে আস্তে মন সমাধি পথে যেতে লাগল। প্রতি কথায় তার মধ্যে ফুটে উঠল ব্রহ্মত্বের কথা, চৈতন্যের কথা, মানুষের ঈশ্বরত্বের কথা। অন্তিম লগ্ন আগত। শ্রী শ্রী রামকৃষ্ণর মন্দিরে প্রণাম করে নামতে নামতে অস্পষ্ট স্বরে বলে উঠলেন,
আর একটা বিবেকানন্দ যদি থাকত তবে বুঝত এ বিবেকানন্দ কি করে গেল। কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে।
1902 সাল চৌঠা জুলাই বিকেলে স্বামীজি একটু বেরিয়ে এলেন, ব্রহ্মচারীদের বেদ পাঠে ক্লাসও নিলেন, তারপর সন্ধ্যেবেলা জপের মালা নিয়ে গঙ্গার দিকে মুখ ঘুরিয়ে জপে বসলেন। এক ঘন্টা কেটে গেল, অরপর দুবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করার পর ক্লান্ত শিশুর মতো জগজ্জননীর কোলে চিরধ্যান মগ্ন হলেন। এই ধ্যান আর ভাঙল না, কিছুক্ষণ পরে মহাসমাধিতে পরিণত হল। মহামায়ার পুত্র মহাযোগী মহাসমাধিতে ডুবে গেলেন।
রবি চন্দ্র তারা তোমার শির পরে আরতি করিছে মঙ্গল করে। রবি চন্দ্র তারা তোমাশির পরে আরতি করিছে মঙ্গল করে। মঙ্গল বাড়ি বর্ষিত হল শুভ্র ধরণী গত মানিষা অনন্ত শয়ানে ক কে তুমি গগ সাজিত রোজেছ জগে মারেশে অনন্ত শয়া